ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। বাংলাদেশ এবং ভারতে এখন মঙ্গলবার রাত, আর ওয়াশিংটনে মঙ্গলবার দুপুর। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
নাগরিক ঐক্যের আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নাকে সাদা পোশাকধারী পুলিশ আটক করেছে বলে তার পরিবার থেকে অভিযোগ করা হয়েছে।
কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
গোটা দেশের বিভিন্ন রাজ্যে আরো 21 জনের মৃত্যু হয়েছে এই রোগে।
আরো থাকছে ফ্লোরিডা প্রবাসী বাংলাদেশি স্থপতি ইকবাল হায়দারের সাক্ষাৎকার।
হারিকেন শেল্টারটা বাংলাদেশে হতে হবে একটা উঁচু ল্যান্ডের উপর, সি লেভেল থেকে, যেটা হাইট অ্যাবাভ 15 ফিট।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। ইসলামিক স্টেট জঙ্গিরা সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলবর্তী এলাকায় চড়াও হয়ে ভূমধ্য সাগর অঞ্চলীয় আসিরিয়ান খ্রিস্টান জনপদের কমসে কম 90 জনকে অপহরণ করেছে। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, জঙ্গিরা হাসাকে প্রদেশে থাল শামিরাম ও অন্যান্য আসিরীয় জনপদ কব্জা করে ওই লোকগুলোকে অপহরণ করেছে। অপহরণ ঘটনার পর এলাকায় কুর্দি লড়াকু ও ইসলামিক স্টেট গোষ্ঠীর মধ্যে সংঘাত বেঁধে ওঠে। কুর্দিরা জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলার তৎপরতায় ব্যাপৃত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের মদত নিয়ে ইরাক সীমান্তের কাছাকাছি আক্রমণ অভিযান চালায় রবিবার। যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী বলছে, রবিবারের 11 সংখ্যক বিমান হামলায় হাসাকে অঞ্চলে ইসলামিক স্টেট জঙ্গিদের ট্যাকটিক্যাল ইউনিট, যানবাহন ও বাংকারে আঘাত হানা হয়েছে। কুর্দি লড়াকুরা স্থলবাহিনী নিয়ে সিরিয়ার উত্তরাঞ্চলের অনেক কটি স্থানে ইসলামিক স্টেট জঙ্গিদের ওপর অভিযান চালিয়েছে। এবার বাংলাদেশ সমাচার। বাংলাদেশে নাগরিক ঐক্যের আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নাকে সাদা পোশাকধারী পুলিশ আটক করেছে বলে তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। তবে গোয়েন্দা পুলিশ কর্তৃপক্ষ বলেছে, মান্না গ্রেফতার হওয়ার খবর তাঁদের জানা নেই। রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
মান্নার মেয়ে নীলম মান্না জানান, বনানীর এক বাসা থেকে গত রাত 3:30 তাকে তুলে নিয়ে যাওয়া হয়। বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও এক অজ্ঞাত ব্যক্তির সঙ্গে মান্নার ফোনালাপ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারের পর এ নিয়ে সরকারি মহলে ব্যাপক প্রতিক্রিয়া হয়। মান্নার বিরুদ্ধে 30টি অভিযোগ দায়ের করা হয়েছে বিভিন্ন থানায়। মান্না বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কোন ষড়যন্ত্রের সঙ্গে জড়িত নন। নিউ ইয়র্ক থেকে বিএনপি নেতা সাদেক হোসেন খোকা বলেছেন, মান্নার সঙ্গে তার কথা হয়েছে ঠিকই, কিন্তু এতে ষড়যন্ত্রের কোনো আলামত নেই। মান্নাকে থানায় হস্তান্তর না করায় ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি। এক বিবৃতিতে দলটির তরফে মান্নাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। ডাকসু ও চাকসু থেকে মান্নার নাম মুছে দিয়েছে ছাত্রলীগ। মান্নার সে জানিয়েছেন, তারা এই বিষয়টি নিয়ে আদালতে যাবেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 71-এর যুদ্ধাপরাধের দায়ে আব্দুল জব্বারকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। তিনি জাতীয় পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান। শুনুন ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
1971 সালের যুদ্ধাপরাধের দায়ে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আব্দুল জব্বারকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছে যুদ্ধাপরাধ বিচারে গঠিত ট্রাইব্যুনাল। হত্যা, লুটপাট সহ বিভিন্ন অপরাধে তাকে ওই দণ্ড দেওয়া হয়। ট্রাইব্যুনালের রায় সম্পর্কে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মৃত্যুদণ্ডের যোগ্য অপরাধ হলো বয়সের কারণে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ড যোগ্য হওয়া সত্ত্বেও তাকে শুধু বয়সের বিবেচনায় তাকে যাবজ্জীবন এবং মৃত্যু না হওয়া পর্যন্ত আমৃত্যু কারাদণ্ড প্রদান করেছেন।
80 বছর বয়স্ক আব্দুল জব্বার বর্তমানে পলাতক রয়েছেন। এদিকে গণজাগরণ মঞ্চ আব্দুল জব্বারকে আমৃত্যু কারাদণ্ড দেওয়ার রায়ে ক্ষোভ প্রকাশ করেছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
সংবাদ মাধ্যমের উপর নিয়ন্ত্রণের নানা পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সংবাদ সম্পাদক পরিষদ। মঙ্গলবার সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজ আনাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগের কথা জানানো হয়। মতিউর রহমান চৌধুরীর আরেকটি রিপোর্ট।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে সংবাদপত্র ও জাতীয় প্রচার মাধ্যমের পক্ষে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করা কঠিন হয়ে পড়েছে। সরকার ও প্রশাসন স্বাধীন ও নিরপেক্ষ সংবাদ সংগ্রহ পরিবেশনে বাধা সৃষ্টি করছে। কখনো কখনো কোনো কোনো পত্রিকা বা টেলিভিশনকে অন্যায়ভাবে বিশেষ দল বা গোষ্ঠীর মুখপাত্র হিসেবে তকমা দেওয়া হচ্ছে। বিশেষত সম্প্রতি দ্য ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত একটি ছবি ও ক্যাপশন ছাপানোকে কেন্দ্র করে সংসদে দেয়া প্রতিক্রিয়া প্রচার মাধ্যমের প্রতি বৈরী মনোভাবেরই প্রকাশ, যা কোনো সরকারের কাছ থেকে কাম্য নয়। সম্পাদক পরিষদ মনে করে সংসদের সম্পাদক ও প্রকাশকদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে যা তাদের নিরাপত্তার ক্ষেত্রে হুমকি স্বরূপ। ইংরেজি দৈনিক নিউ এজ পত্রিকার অফিসে তল্লাশির নামে পুলিশি হয়রানির মতো ঘটনাও ঘটানো হয়েছে। সম্পাদক পরিষদ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে একাধিক টিভি মালিককে গ্রেপ্তার করে ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে। কি প্রচার হবে আর কি হবে না তা নিয়ে টেলিফোনে নির্দেশনা স্বাধীন মত প্রকাশের উপর হস্তক্ষেপ বলে সম্পাদক পরিষদ মনে করে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বিএনপির টানা অবরোধের 50তম দিন অতিবাহিত হলো আজ মঙ্গলবার, আর শুক্রবার পর্যন্ত বাড়ানো হয়েছে হরতাল। ঢাকা থেকে আমির খসরুর দ্বিতীয় রিপোর্ট।
চলতি সপ্তাহে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ডাকা দেশব্যাপী হরতাল শুক্রবার ভোর 6টা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোট। মঙ্গলবারের হরতালে ঢাকায় দুটো স্থানে ককটেল বিস্ফোরণে 5 জন আহত হওয়া ছাড়া বড় ধরনের কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনা ঘটছেই। মুন্সিগঞ্জে মঙ্গলবার একজন ওই বন্দুকযুদ্ধে নিহত হয় বলে পুলিশ দাবি করেছে। যশোরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন স্থানীয় একটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতাও। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
যুদ্ধবিধ্বস্ত পূর্বাঞ্চলবর্তী ইউক্রেনে বিদ্রোহী লড়াকুরা বলছে যে সম্মুখ রণাঙ্গন হতে তারা এখন ভারী ভারী সমরাস্ত্র হঠিয়ে নেওয়া শুরু করেছে, যেটা কিনা আন্তর্জাতিক মধ্যস্থতায় স্থিরীকৃত অস্ত্রবিরতির শর্ত একটা। বিদ্রোহী দলের শীর্ষ কমান্ডার এডওয়ার্ড বাসুরিন বলেছেন, পিছু হঠার এ কাজ আরম্ভ হয় মঙ্গলবার স্থানীয় সময় সকাল 9টা থেকে। নিরপেক্ষ কোনো সূত্র হতে এ পশ্চাদ অপসারণের কথা নিশ্চিত করা সম্ভব হয়নি। ইউক্রেনের সামরিক বাহিনীর কর্তা ব্যক্তিরা এ ব্যাপারে কিছু বলেননি, তবে জোরের সঙ্গেই জানিয়েছেন লড়াই যতক্ষণ চলছে ততক্ষণ অবধি সম্মুখ রণাঙ্গন থেকে অস্ত্রশস্ত্র তারা সরাবে না। কিয়েভ বলছে বন্দর শহর মারিওপোল এবং ডেবাল্সেভের অদূরে বিদ্রোহীদের হামলা তৎপরতা মঙ্গলবারে লাগাতার চলেছে। গত সপ্তাহে রাশিয়া সমর্থক বিচ্ছিন্নতাবাদীরা এলাকাটি জবরদখল করে। গ্রিস তার ইউরোপীয় ঋণদাতাদের কাছে প্রস্তাবিত অর্থনৈতিক সংস্কারের একটা তালিকা দাখিল করেছে। 4 মাসের জন্য বিপুল অঙ্কের ঋণ মুক্তি সংস্কার কর্মসূচির মেয়াদ সম্প্রসারণেরই অংশ এটি। ইউরো অঞ্চল গ্রুপ অন্তর্গত অর্থমন্ত্রীদের প্রধান জেরোইন ডিসেলব্লম বলেছেন, গ্রিক সরকারের তরফের ওই সংস্কার কর্মসূচির তালিকা সময়মতোই পৌঁছিয়েছে। ইতিমধ্যে এ খবরে গ্রিসের শেয়ার বাজার বেশ কিছুটা চাঙ্গা হয়েছে। দিনের প্রারম্ভিক বেচাকেনায় 7% মাত্রার দর চড়তি পরিলক্ষিত হয়েছে। ভারতে কংগ্রেস দলের সহ সভাপতি রাহুল গান্ধী ছুটি নিয়েছেন। তিনি কেন ছুটি নিলেন, এর রাজনৈতিক প্রতিক্রিয়া ইত্যাদি বিষয়ে জানিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
দেশের প্রাচীনতম রাজনৈতিক দল কংগ্রেসের সহসভাপতির এই ছুটিতে যাওয়ার কারণ হিসেবে দল সরকারিভাবে জানিয়েছে, তিনি দলের পুনরুজ্জীবনের রূপরেখা চূড়ান্ত করবার আগে গভীরভাবে একান্তে চিন্তা ভাবনা করে নিতে চান। আগামী এপ্রিল বা বড়জোর মে জুন মাসেই সোনিয়া গান্ধীর জায়গায় রাহুলেরই দলের সভাপতির দায়িত্ব নেবার কথা। রাহুলের সাম্প্রতিক আচরণ নিয়ে দলের নেতা কর্মীরা অনেকেই হতাশ। তারা ভাবছেন গত সাধারণ নির্বাচনে দলের বিপর্যয়ের পর যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে কংগ্রেসকে জাগা করে তোলা উচিত ছিল সেই চেষ্টা মোটেই দেখা যায়নি রাহুলের দিক থেকে। গত 10 বছরে সংসদে তার ভূমিকা মোটেই উল্লেখযোগ্য নয়। রাহুল যেন এক অনিচ্ছুক রাজনীতিবিদ, দায়িত্ব এড়িয়ে চলতে চান। রাহুল কি সত্যি কি ভাবছেন তা নিয়ে কংগ্রেস দল গভীর দুশ্চিন্তায়। গৌতম গুপ্ত, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
কলকাতা থেকেই রিপোর্ট পাঠিয়েছেন সোয়াইন ফ্লু প্রকোপ নিয়ে পরমাশিস ঘোষরা। তার আগে আফগানিস্তানের খবর রয়েছে। দক্ষিণাঞ্চলের সরকারি কর্মকর্তারা বলছেন দেশটির হাজারা শিয়া মুসলিম গোষ্ঠীর সদস্য 30 জনকে অপহরণ করেছে বন্দুকধারীরা। এ অপহরণের দায়দায়িত্ব কোনো তরফেই কেউ দাবি করেনি। সোমবার অপরাহ্নের ওই অপহরণ শুরু হয় জাবুল প্রদেশের প্রধান একটি সড়কে ওই বন্দুকধারীরা দুটি বাস থামানোর পর। বাস কোম্পানির এক কর্তা ব্যক্তি জানান, বাসের চালক ওই বন্দুকধারীদেরকে সৈন্য ভেবে বাস থামিয়ে ফেলে। জানান বন্দুকধারীরা পুরুষদেরকে নিয়ে যায়, নারী ও শিশুদেরকে তারা নেয়নি। ইন্দোনেশিয়ার একটি আদালত ফাঁসির দণ্ডপ্রাপ্ত 2 অস্ট্রেলীয় মাদক চোরাচালানির প্রাণভিক্ষার আবেদন প্রত্যাখ্যান করেছে। মাদক চোরাচালানের এই মামলার কারণে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যেকার সম্পর্কে তিক্ততা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র কংগ্রেসের রিপাবলিকান নিয়ন্ত্রিত সেনেট সভা প্রেসিডেন্ট ওবামার অভিবাসন সম্পর্কিত নির্বাহী আদেশ কেন্দ্রিক রাজনৈতিক যে অচলাবস্থা আংশিকভাবে সরকারি কর্মকাণ্ড থামিয়ে দিতে পারে তারই সম্ভাব্য একটা নিষ্পত্তি নিয়ে বিচার বিবেচনা করে দেখছেন এখন। খবর শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ডে। ইকবাল হায়দার একজন স্থপতি। ফ্লোরিডা রাজ্যে তিনি দীর্ঘদিন বসবাস করছেন। এসআইএইচ অ্যাসোসিয়েটস কোম্পানির তিনি মালিক এবং প্রধান স্থপতি। মিস্টার হায়দার ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাৎকারে তাঁর পেশাগত জীবন, ফ্লোরিডায় ঝড়বাদলের প্রেক্ষিতে কী ধরনের ঘরবাড়ি নির্মাণ করা হয় এবং বাংলাদেশে ঝড় জলোচ্ছ্বাস ইত্যাদির প্রেক্ষিতে কি ধরনের আশ্রয়স্থল তৈরি করা যায় সেসব বিষয়ে বিস্তারিত বলেন। আমাদের সহকর্মী শেগুফতে নাসরিন কুইন অরল্যান্ডো সফরের সময় ইকবাল হায়দারের সাক্ষাৎকার নেন।
ইকবাল হায়দার, আপনি একজন স্থপতি, আপনার পেশাগত জীবন সম্পর্কে একটু বলবেন আমাদের শ্রোতাদের।
আমি বাংলাদেশ থেকে এসেছি, ঢাকা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে ব্যাচেলর করেছি 1972-তে। আমরা 71-এর ব্যাচ ছিলাম, কিন্তু যেহেতু আমাদের স্বাধীনতার যুদ্ধ হয়েছে সেজন্য আমরা এক বছর আবার আমাদেরকে রিপিট করতে হয়েছে। আমরা 72-এ গ্র্যাজুয়েট করে আমি বাংলাদেশে ছাত্র অবস্থা থেকে একটা কোম্পানি করেছিলাম, আর্কিটেকচারাল অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি। সেটা পাকিস্তান আর্মির পিস কর্পের কিছু লোক ওটা দখল করে নেয়। তারপরে আবার যখন স্বাধীন হই আমি আবার আর্কিটেকচারে নতুন করে কোম্পানি তৈরি করি। আমি পায়োনিয়ার বলা যেতে পারে বাংলাদেশের ছাত্র হিসাবে। আমার ছাত্র জীবন থেকে আমি কোম্পানি আর্কিটেকচারাল কোম্পানি করেছিলাম। 1976 সালে বঙ্গবন্ধু যখন হত্যা হয়ে যান 15 অগাস্টে, আমার তখন বাংলাদেশে আর ভালো লাগছিল না, সেজন্য আমি চেষ্টা করছিলাম দেশের বাইরে যাবার। তা আমি 5 পাউন্ড নিয়ে বাংলাদেশ থেকে 1976 সালের মার্চ মাসে ইরাকে যাই। সেখান থেকে আমি 9 মাস থেকে আবার কুয়েতে 9 মাস থেকে আমেরিকায় পড়বার জন্য চেষ্টা করছিলাম। এখানে আমেরিকায় চলে আসি, ইউনিভার্সিটি অফ ইলিনয় থেকে আমি মাস্টার্স ডিগ্রি করেছি। ইমিগ্রেশনের জন্য এখানে থেকে যাই। 1979-এ আমি একটা চাকরি নিই, তারা আমার ইমিগ্রেশন করে দেয়, সেটা কেন্টাকিতে ছিল। সেই আর্কিটেকচারাল ফার্মের সাথে আমি কেন্টাকি স্টেট লাইব্রেরি ডিজাইন করি এবং ওখানকার একটা ইউনিভার্সিটির সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিল্ডিং ডিজাইন করি, ওটার নাম ছিল মারি স্টেট ইউনিভার্সিটি। আরও কয়েকটা প্রজেক্ট করি। তারপরে কার্টারের সময় স্টেট ফান্ডিং কমে যাওয়ায় আমি আবার চাকরি নেব্রাস্কাতে নিই, ওমাহা নেব্রাস্কা, একটা ভেরি লার্জ হেলথ কেয়ার ফেসিলিটি ডিজাইনের আমি ডিজাইন আর্কিটেক্ট হিসাবে কাজ করি। এবং আমার আমেরিকাতে অন্তত 14-16টা, আমার ঠিক এক্স্যাক্ট নম্বর মনে নেই, আমি হসপিটাল ডিজাইন করেছি ফ্রম ক্যালিফোর্নিয়া, কেন্টাকি, ইলিনয় অ্যান্ড মেনি আদার স্টেটস ইন বিটুইন, ইন ডেট্রয়েড, মিশিগান, সিনসিনাটি, ওহাইও। ফ্লোরিডাতেই আমার প্র্যাকটিস শুরু করে আমি 85-এ। তারপর থেকে আমার নিজের প্র্যাকটিস, আমি ডিজাইন এবং বিল্ড দুটাই করি। 92 থেকে এখন পর্যন্ত আমি অরল্যান্ডো ফ্লোরিডাতেই আপনার আছি এবং আমার প্রচুর বিল্ডিং থ্রু আউট ফ্লোরিডাতে আছে।
ফ্লোরিডাতে প্রায় বড় ধরনের ঝড় হয়, এখানে যখন ভবন নির্মাণ করা হয় তখন কি তার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে নকশা তৈরি করা হয়?
ফ্লোরিডা স্টেটের কোডস আর ভেরি স্ট্রিক্ট এবং ফ্লোরিডার যে কোড তৈরি হচ্ছে সেখানে আমি সংযুক্ত ছিলাম এক সময়। এখানে কোস্টাল এরিয়াতে কারেন্টলি যে হারিকেনের স্পিড ধরা হয় সেটা 140 মাইলস, অ্যাজ ইউ কাম ইন টু ইনল্যান্ড লাইক অরল্যান্ডো আমরা 120 মাইলস/আওয়ার ঝড়ের জন্য আমরা ডিজাইন করে থাকি। প্রতিটা ভবনই এখানে ডিজাইন, যেটা ফ্লোরিডা হয় এটা একটা নকশা স্টেট থেকে করে দেওয়া আছে কোন এলাকায় কত স্পিডের ঝড় আসতে পারে সেটার উপরে। যদি আমরা ডেটোনা বিচে কোনো বিল্ডিং করি সেটাকে আমাদেরকে ডিজাইন করতে 140 মাইল স্পিডের ঝড় ধরে, অরল্যান্ডোতে করলে 120 মাইল, এভাবে পুরো স্টেটটাকেই ভাগ করে দেওয়া আছে। তো এটার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং কোডের এটা মেজর সেকশনই আমাদের কোড হলো প্রায় 1000 পেজের একটাই কোড। এরকম 8টা বই আছে আমাদের, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সবগুলো ধরলে অন্তত 5000 পেজের কোড। এই 5000 পেজের কোডের মধ্যে মেজরিটি হলো হারিকেন রিলেটেড।
বাংলাদেশও ঘূর্ণিঝড় আর বন্যার শিকার হয়, জলোচ্ছ্বাস কিংবা বন্যা এইসব দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রেক্ষিতে বাংলাদেশে কি ধরনের আশ্রয়স্থল বা শেল্টার তৈরি করা হয় বা করা উচিত বলে আপনি মনে করেন?
আমি যতদূর জানি রিসেন্টলি ইউএসএড এর আন্ডারে কতগুলো হারিকেন শেল্টার তৈরি করছেন। তারা কিভাবে করছেন সেটা জানি না, তবে এটুকু জানি যে তারা যথেষ্ট কংক্রিট ইউজ করছেন। তো বাংলাদেশের আমার অভিজ্ঞতা, যেহেতু আমি বাংলাদেশের বড় হচ্ছে এখানে আর্কিটেকচার ফার্মও আমি ওন করে এসেছি এবং আমি অক্সফামের সাথে জড়িত ছিলাম চর জব্বারে কিছু কাজ করবার জন্য, হারিকেন শেল্টার করার জন্য, পার্টিকুলারলি ভিলেজার্সদের জন্য বাড়ি বানাবার জন্য। তো হারিকেন শেল্টারটা বাংলাদেশে হতে হবে একটা উঁচু ল্যান্ডের উপর, সি লেভেল থেকে, যেটা হাইট অ্যাবাভ 15 ফিট। কারণ আমাদের যে জলোচ্ছ্বাসগুলো কোস্টাল এরিয়াতে হয় সেগুলোর হিস্টোরিক্যাল ডাটা যদি দেখা যায় তাহলে 12 ফিট প্লাস মাইনাস হয়। তো আই উড সে 20-25 ফিট রেইজ করে যদি কংক্রিটের স্ট্রাকচার করা যায়, এবং হয়তো ওই যে রেইজ করলেন তার নিচেও কিছু আদার কমিউনিটি সেন্টার অথবা লোকের রাত্রে ঘুমাবার ব্যবস্থা করা যেতে পারে। তো এটা কংক্রিট দিয়ে করতে হবে প্রথমত, এটা হারিকেনের হিস্টোরিক্যাল ডাটাটা নিতে হবে, যে কটা ঝড় জলোচ্ছ্বাস হয়েছে এবং ঝড় হয়েছে সেটা কত মাইল স্পিডে ঝড় এসছে সেটা ক্যালকুলেট করে ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট বসে এটা নিশ্চয়ই ডিজাইন করা সম্ভব, এবং এটার এমনভাবে করা উচিত যে করা যাবে। অ্যাকচুয়ালি সায়েন্স ইজ দেয়ার, টেকনোলজি ইজ দেয়ার, এটা খালি সরকারের কিছু পদক্ষেপ নিতে হবে এবং ইউএসএইড বা আদার ডেভেলপড কান্ট্রি থেকে হেল্প নেওয়া যেতে পারে। সে
ইকবাল হায়দার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সময় দেওয়ার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ অরল্যান্ডোতে এসে আমাদের সঙ্গে কথা বলার জন্য।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর আগামীকাল আমাদের আলোচ্য বিষয় ভারত বাংলাদেশের মধ্যে তিস্তা নদীর পানি বণ্টন। আপনারা প্রশ্ন ও মন্তব্য করুন। পার্কিনসন রোগ মস্তিষ্কের একটি ক্ষয়জনিত রোগ। এই রোগ থেকে নিরাময়ের কোনো পথ নেই, তবে ওষুধের মাধ্যমে তা কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব। সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে নিয়মিতভাবে ব্যায়াম করলে পার্কিনসন রোগীরা উপকার পেতে পারেন। ভয়েস অফ আমেরিকার শেলি স্ল্যান্ডারের রিপোর্ট থেকে বিস্তারিত শুনুন সাবরিনা চৌধুরীর কাছে।
ব্যায়ামের একটি ক্লাসে প্রায় 20 জনের মতো পার্কিনসন্স রোগী তাদের হাত পা ছড়িয়ে ব্যায়াম চর্চা করছেন। প্রবীণদের অংশগ্রহণে এই ব্যায়াম চর্চার প্রশিক্ষণ পরিচালনা করছেন 75 বছরের গ্যারি সোবেল। সোবেল তার ব্যায়ামের ক্লাসে অংশগ্রহণকারীদের কাল্পনিক একটি বল ছুড়ে মারা এবং তা আঁকড়ে ধরার প্রশিক্ষণ দিচ্ছেন। তবে এই সামান্য কাজটিও অংশগ্রহণকারীদের জন্য বেশ কঠিন হয়ে পড়েছে, কারণ এদের সবাই পার্কিনসন্স রোগে আক্রান্ত। স্নায়ুবিক এই রোগে আক্রান্ত হলে রোগীর হাত পা নাড়ানো কঠিন হয়ে পড়ে, শরীর শক্ত হয়ে যায়, আবার অনেক ক্ষেত্রে হাতের কাঁপুনি হয় যা নিয়ন্ত্রণে রাখা খুবই কষ্টকর। তাই সাধারণত রোগীরা শারীরিক ব্যায়াম এড়িয়ে চলে। তবে এই ক্লাসে যোগ দেওয়া পার্কিনসন্স রোগীরা সপ্তাহে বেশ কয়েকবার এখানে আসে ব্যায়াম করতে। কয়েকজন অংশগ্রহণকারী বললেন তারা এখানে আসার পর বেশ ভালো বোধ করেন এবং নিয়মিত ব্যায়াম তাদের শারীরিক কর্মকাণ্ড আরেকটু সহজ করতে সাহায্য করছে। প্রশিক্ষক গ্যারি সোবেল নিজেও পার্কিনসন্স রোগে আক্রান্ত হয়েছিলেন। তার শরীরে প্রথম পার্কিনসন্স রোগের লক্ষণগুলো দেখা দেয় 2008 সালের দিকে। তিনি এ প্রসঙ্গে বললেন,
ওয়াকিং ওয়াজ এ প্রবলেম বিকজ আই উড ট্রিপ এন্ড ফল, গেটিং ইন এন্ড আউট অফ আ কার, আই কুডন্ট ড্রাইভ এনিমোর বিকজ মাই রিফ্লেক্সেস ওয়্যার টু স্লো, আই ডিডন্ট ট্রাস্ট মাইসেলফ।
তিনি বললেন তার জন্য হাঁটা চলা খুব কষ্টদায়ক হয়ে পড়েছিল, উঠে দাঁড়াতে গিয়েও তিনি পড়ে যেতেন, শরীরের ভারসাম্য রাখতে পারতেন না, গাড়ি চালাতেও সক্ষম ছিলেন না, কারণ তা করতে চেষ্টা করলেই পেশি শক্ত হয়ে যেত। তিনি তাই আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। 60-এর দশকে তিনি একজন ক্রীড়াবিদ ছিলেন, নিয়মিত ম্যারাথনে দৌড়েছেন। তাই তার প্রবীণ বয়সে যখন তিনি পার্কিনসন্স রোগে আক্রান্ত হলেন তখন তিনি বেশ হতাশ হয়ে পড়েছিলেন। ওষুধ গ্রহণ করেও তার শরীরের কাঁপুনি নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না। ব্যায়াম করাও তার নিষেধ ছিল, কারণ ডাক্তার মনে করেছিলেন ব্যায়াম করতে গেলে তার শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করতে না পেরে দুর্ঘটনা ঘটাবেন। তবে একদিন তিনি তার সিদ্ধান্ত বদলালেন, যখন তিনি দেখলেন সামান্য একটি চেক লিখতে গিয়েও তার হাত কেঁপে যাচ্ছে।
I hit bottom that day and I said, this is absolutely ridiculous that I can't even write a check.
তিনি সিদ্ধান্ত নিলেন তিনি ওষুধ খাবার সাথে সাথে ব্যায়াম শুরু করবেন। তিনি প্রথমে ভেজা তাওয়াল নিংড়ে পানি ঝরানোর চেষ্টা করতেন। এভাবে ছয় সপ্তাহের মধ্যে তার হাত পায়ের ভারসাম্য কিছুটা ফিরে এসেছিল। এখন তিনি নিয়মিত ব্যায়াম করেন, এমনকি পাহাড়ের গা ঘেঁষে হাইকিং করতে পারেন।
এখন শুনুন মঙ্গলবারের ধারাবাহিক আয়োজন, ইংরেজি শেখার অনুষ্ঠান টক টু আস।
ইংরেজি শেখার এই সাপ্তাহিক আয়োজন টক টু আস এ আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আমি আনিস আহমেদ আর আমার সঙ্গে রয়েছে শতরূপা বড়ুয়া।
শুভেচ্ছা স্বাগতম আমার তরফ থেকেও।
মনে আছে নিশ্চয়ই যে গত অনুষ্ঠানে আমরা হু এবং হুম নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম।
হ্যাঁ, তাছাড়া আপনি ওয়েন ব্যবহার করে কিভাবে প্রশ্নবোধক বাক্য তৈরি করা যায় সেটাও বলেছিলেন।
হ্যাঁ, এই ব্যাপারে গত সপ্তাহে যে ধরনের বাক্য আমরা তৈরি করেছিলাম এখন এসো একটু অনুশীলন করা যাক। তুমি আমাকে এখন ওয়েন ব্যবহার করে কিছু প্রশ্ন জিজ্ঞেস করো, আমি এর উত্তর দিচ্ছি।
আমি প্রশ্ন তৈরি করব?
হ্যাঁ, এবার তুমি প্রশ্ন করো, আমি জবাব দেব।
ঠিক আছে, আমার প্রথম প্রশ্ন হলো, When is your sister coming?
My sister is coming tomorrow.
When is his friend arriving?
His friend is arriving at 6:30 this evening.
আর এবারের প্রশ্ন, When is she taking her final exam?
She is taking her final exam next year.
এগুলোই তো ছিল গত সপ্তাহে অনুশীলন করা আমার প্রশ্ন।
বাহ, একদম ঠিক হয়েছে। আচ্ছা, লক্ষ্য করেছো কি যে তোমার প্রত্যেকটি প্রশ্ন ওয়েন ব্যবহার করে শুরু করেছো কিন্তু এর উত্তরগুলো ছিল ভিন্ন ধরনের?
উত্তর কি ভিন্ন হওয়াই স্বাভাবিক নয়? কারণ আমার প্রশ্নও তো ছিল ভিন্ন ভিন্ন ব্যক্তিকে নিয়ে, ভিন্ন কাজ নিয়ে।
সেদিক থেকে উত্তর তো অবশ্যই ভিন্ন হবে।
তাহলে
আমি বলছিলাম যে তোমার এই সময় জ্ঞাপক যে প্রশ্ন শুরু করেছো ওয়েন ব্যবহার করে, সেই প্রশ্নের উত্তরে কিন্তু আমরা ভিন্ন ভিন্ন সময়ের কথা বলেছি, যেমন টুমরো, 6:30 দিস ইভিনিং এবং নেক্সট ইয়ার। তাহলে তার মানেটা কি দাঁড়ালো?
ঠিক বুঝলাম না তো।
এই যে ভিন্ন ভিন্ন সময়ে, কোনটা কাছের কোনটা দূরের, এর সবকিছুর জন্য কিন্তু ইংরেজিতে প্রশ্ন একটাই, ওয়েন।
তা অবশ্য ঠিক।
তবে বাংলায় সময় বা কালবাচক প্রশ্নে আমরা কখন বা কবে ব্যবহার করি?
হ্যাঁ, এটা তো খেয়াল করিনি। সাধারণত সময় বোঝাতে আমরা কখন বলি, কিন্তু দিন, তারিখ, মাস বা বছর বোঝাতে আমরা কবে ব্যবহার করি।
হ্যাঁ, তবে ইংরেজিতে ওয়েন ব্যবহার করা হয় সময়, দিন, তারিখ, মাস, বছর সবকিছুই বোঝাতে।
এইবার ব্যাপারটা একদম পরিষ্কার হলো। গত অনুষ্ঠানে আপনি বলেছিলেন যে আরেক ধরনের WH কোশ্চেন নিয়ে আপনি আজকে আলোচনা করবেন।
ঠিকই মনে করিয়েছো শতরূপা। আরেক ধরনের WH কোশ্চেন হচ্ছে হাউ। আমরা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সে এই WH কোশ্চেন তৈরি করা শিখব আজ।
ঠিক আছে,
আমি প্রথমে একটা করে বাক্য বলবো প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সে। শতরূপা, তুমি সেই বাক্যকে উত্তর হিসেবে ধরে নিয়ে হাউ ব্যবহার করে প্রশ্ন তৈরি করবে। আমার প্রথম বাক্য, হি ইজ নট ফিলিং ওয়েল টুডে।
এটা বোধহয় হবে, হাউ ইজ হি ফিলিং টুডে।
বাহ, একদম যুৎসই উত্তর। এবারের বাক্য, হি ইজ কামিং টু অফিস বাই বাস।
How is he coming to office?
চমৎকার বাক্য। পরের বাক্যটি শোনো, She is doing very well in her class.
প্রশ্নটা হবে, How is she doing in her class?
বাহ, ঠিক হয়েছে। তাহলে শতরূপা, আমরা গত কয়েক সপ্তাহ ধরে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করার নিয়ম এবং এর ব্যবহারের নিয়মও শিখেছি।
তাছাড়া আমরা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করতেও শিখেছি।
এসব নিয়েই আমরা একটা সামগ্রিক অনুশীলন করব আমাদের আগামী সংকলনে।
তবে যাবার আগে জানিয়ে রাখি, টক টু আস এর ভিডিও সংস্করণ আপনারা দেখতে পাবেন আমাদের ওয়েবসাইটে। আর আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.voabangla.com।
এবার তাহলে ওঠার পালা। তবে টক টু আস এর এই সংকলন থেকে ওঠার আগে
আমি শতরূপা বড়ুয়া
আর আমি আনিস আহমেদ আপনাদের জন্য রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।
এবারে সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন সরকার কবিরউদ্দিন।
ইসলামিক স্টেটস জঙ্গিরা সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলবর্তী এলাকায় চড়া হয়ে ভূমধ্যসাগর অঞ্চলীয় আসিরিয়ান খ্রিস্টান জনপদের কমসে কম 90 জনকে অপহরণ করেছে। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জঙ্গিরা বলছে জঙ্গিরা হাসাকে প্রদেশে থাল সামিরাম ও অন্যান্য আসিরীয় জনপদ কব্জা করে লোকগুলোকে অপহরণ করেছে। যুদ্ধবিধ্বস্ত পূর্বাঞ্চলবর্তী ইউক্রেনে বিদ্রোহী লড়াকুরা বলছে সম্মুখ রণাঙ্গন হতে তারা এখন ভারী ভারী সমরাস্ত্র হঠিয়ে নেওয়া শুরু করেছে, যেটা কিনা আন্তর্জাতিক মধ্যস্থতায় স্থিরীকৃত অস্ত্রবিরতির শর্ত একটা। বিদ্রোহী দলের শীর্ষ কমান্ডার এডওয়ার্ড বাসুরিন বলছেন পিছু হটার এ কাজ আরম্ভ হয় মঙ্গলবার স্থানীয় সময় সকাল 9টা থেকে। নিরপেক্ষ কোনো সূত্র হতে এ পশ্চাদপসরণের কথা নিশ্চিত করা সম্ভব হয়নি। ইউক্রেনের সামরিক বাহিনীর কর্তা ব্যক্তিরা এ ব্যাপারে কিছু বলেননি, তবে জোরের সঙ্গেই জানিয়েছেন লড়াই যতক্ষণ চলছে ততক্ষণ অবধি সম্মুখ রণাঙ্গন থেকে অস্ত্রশস্ত্র তারা সরাবে না। গ্রিস তার ইউরোপীয় ঋণদাতাদের কাছে প্রস্তাবিত অর্থনৈতিক সংস্কারের একটা তালিকা দাখিল করেছে। 4 মাসের জন্য বিপুল অঙ্কের ঋণমুক্তি সংস্কার কর্মসূচির মেয়াদ সম্প্রসারণের অংশ হিসেবে ইউরো অঞ্চল গ্রুপ অন্তর্গত অর্থমন্ত্রীদের প্রধান জেরোইন ডিসেলব্লম বলছেন গ্রিক সরকারের তরফের ওই সংস্কার কর্মসূচির তালিকা সময় মতোই তাদের হাতে পৌঁছেছে। ইতিমধ্যে এ খবরে গ্রিসের শেয়ার বাজার বেশ কিছুটা চাঙ্গা হয়েছে। দিনের প্রারম্ভিক বেচাকেনায় 7% মাত্রার দর চড়তি পরিলক্ষিত হয়েছে। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের সরকারি কর্মকর্তারা বলছেন দেশটির হাজারা শিয়া মুসলিম গোষ্ঠীর সদস্য 30 জনকে অপহরণ করেছে বন্দুকধারীরা। এ অপহরণের দায়দায়িত্ব কোনো তরফেই কেউ দাবি করেনি। সোমবার অপরাহ্নের এই অপহরণ শুরু হয় জাবুল প্রদেশের প্রধান একটি সড়কে বন্দুকধারীরা দুটি বাস থামানোর পর। বাস কোম্পানির এক কর্তা ব্যক্তি জানান বাসের চালক ওই বন্দুকধারীদেরকে সৈন্য ভেবে বাস থামিয়ে ফেলে। জানান ওই বন্দুকধারীরা পুরুষদেরকে নিয়ে যায় এবং নারী ও শিশুদেরকে তারা নেয়নি। ইন্দোনেশিয়ার একটি আদালত ফাঁসির দণ্ডপ্রাপ্ত 2 অস্ট্রেলীয় মাদক চোরাচালানির প্রাণভিক্ষার আবেদন প্রত্যাখ্যান করেছে। মাদক চোরাচালানের এই মামলার কারণে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যেকার সম্পর্কে তিক্ততা দেখা দিয়েছে। প্রেসিডেন্ট জোকো উইদোদো ওই 2 বন্দীর প্রাণভিক্ষার আবেদন মঞ্জুর করতে অসম্মতি জানিয়েছেন। আজ মঙ্গলবার জাকার্তার আদালত জানিয়ে দিয়েছে প্রেসিডেন্টের অধিকার রয়েছে এবং আদালত এ অসম্মতি পাল্টাতে পারে না। যুক্তরাষ্ট্র কংগ্রেসের রিপাবলিকান নিয়ন্ত্রিত সেনেট সভা প্রেসিডেন্ট ওবামার অভিবাসন সম্পর্কিত নির্বাহী আদেশ কেন্দ্রিক রাজনৈতিক যে অচলাবস্থা আংশিকভাবে সরকারি কর্মকাণ্ড থামিয়ে দিতে পারে তারই সম্ভাব্য একটা নিষ্পত্তি নিয়ে বিচার বিবেচনা করে দেখছেন। ভারতে সোয়াইন ফ্লু রোগের প্রকোপ দেখা দিয়েছে। সরকারি সূত্র থেকে বলা হয়েছে রোগ প্রতিরোধের লক্ষ্যে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
সোয়াইন ফ্লু প্রতিরোধে সরকার সম্ভাব্য সব রকম ব্যবস্থা নিচ্ছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা জানিয়েছেন। এক্ষেত্রে ওষুধের কোনো অভাব নেই। সচেতনতামূলক প্রচার চালানোর উপর তিনি জোর দিয়েছেন। উল্লেখ করা যেতে পারে গোটা দেশের বিভিন্ন রাজ্যে আরো 21 জনের মৃত্যু হয়েছে এই রোগে। এই নিয়ে দেশে মোট 833 জনের মৃত্যু হল সোয়াইন ফ্লুতে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে, যদিও বেসরকারি মতে সংখ্যাটা একটু বেশি। এই রোগে আক্রান্তের সংখ্যাও 14,000 ছাড়িয়েছে। রাজস্থানে প্রাণ হারিয়েছেন 214 জন, মধ্যপ্রদেশে 122, মহারাষ্ট্রে।
বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো কোন ব্যাটসম্যান 200 রান করে নতুন রেকর্ড গড়েছেন। ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্রিস গেইল জিম্বাবুয়ের বিরুদ্ধে একাই 215 রান করেছেন। আজকের এই খেলায় ওয়েস্ট ইন্ডিজ 73 রানে জয়ী হয়েছে।
আর এই সঙ্গেই শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সেলিম হোসেন, প্রকৌশলী ছিলেন কার্টিস বাইনাম। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.